বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِن زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِن زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে আজ ইসলামী বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন লাখো কোটি মানুষ। নেতানিয়াহুর প্রতীকী ফাঁসি দিলেন বিক্ষোভকারীরা। ইরানের প্রেসিডেন্ট বলেছেন বিজাতীয়দের সামনে মাথা নত করবে না ইরানি জাতি, সর্বোচ্চ নেতার নির্দেশনায় নস্যাৎ করা হবে সব ষড়যন্ত্র। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। নুরশামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই নারী শহীদ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবের 46তম বিজয়বার্ষিকী উপলক্ষে সারাদেশে লাখো কোটি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজধানী তেহরান যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন এবং লেবাননের হিজবুল্লার পতাকা রয়েছে। এছাড়া মিছিলকারীদের হাতে বিপ্লবের স্লোগান লেখা নানা প্ল্যাকার্ড শোভা পাচ্ছে। তেহরানে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতীকী বিচার করা হয় এবং তার কুশপুত্তলিকাকে ফাঁসিতে ঝোলানো হয়। একই সঙ্গে নেতানিয়াহু, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী কফিন বহন করেছে ইরানের বিক্ষোভকারীরা। ইরানি জনগণ যে ইসলামী বিপ্লবকে আগের মতোই ভালোবাসে, বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল থেকে তা আবারও প্রমাণিত হয়েছে। বিপ্লবের শোভাযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখে প্রতিবারই হতাশ হয়ে পড়ে শত্রুরা। 1979 সালের এই দিনে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উৎখাত হয়ে যায়। প্রতিবছর বিপ্লব দিবসের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ইরানি জনগণ ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতি কখনো বিদেশিদের কাছে মাথা নত করবে না। তিনি প্রশ্ন করে বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা চান তাহলে তিনি কেন ভুল করছেন? আজ ইসলামী বিপ্লবের বিজয়ের 46তম বার্ষিকীতে তেহরানের আজাদি স্কোয়ারে বিশাল সমাবেশে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান তার সর্বশক্তি দিয়ে মার্কিন বলদর্পিতা ও মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ নেতা ইমাম খামেনেইর নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সাথে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের সনদে সই করেন। পেজেশকিয়ান বলেন, আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে, কিন্তু কে এই অঞ্চলে শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চল বিশেষ করে গাজায় কে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে? পৃথিবীর কোন স্বাধীনচেতা মানুষ কি নারী শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে? ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা কখনোই বিদেশিদের কাছে মাথা নত করব না। ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প দাবি করেছেন যে ইরান আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করেছে, যদিও বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট ইসরায়েলি রেজিম নিরাপত্তাহীনতার প্রধান কারণ এবং তারা যে কোনো স্থানে নির্যাতিত জনগণের উপর বোমাবর্ষণ করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি 2000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের আগাম খবর দিয়েছেন। তিনি বলেছেন, অ্যাডমিরাল তাংসিরি বলেন, এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে এবং এগুলো আগামী বছর উন্মোচিত হবে। সেনাবাহিনী, IRGC এবং বাসিজ নৌবাহিনীর সহযোগিতায় ইরানের 2200 কিলোমিটার উপকূল রেখাকে সশস্ত্র করার প্রচেষ্টা চালানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই উপকূলীয় অঞ্চলের উচ্চতা অনেক বিশাল এবং IRGC-র নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নিচে রাখা আছে যাতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে সেগুলোকে কেউ ধ্বংস করতে না পারে। গাজা উপত্যকার কুখ্যাত নেজারিম করিডোর থেকে নিজের সেনা সম্পূর্ণ সরিয়ে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই ঘটনাকে বিজয় হিসেবে চিহ্নিত করে হামাস বলেছে, এতে আরেকবার প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল 15 মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। 2023 সালের নভেম্বরে গাজা যুদ্ধের শুরুর দিকে ইহুদিবাদী সেনারা গাজা দখল করে নেয়ার পর নেজারিম করিডোর তৈরি করেছিল। তারা উত্তর গাজার অধিবাসীদের দক্ষিণ দিকে বিতাড়িত করার পর পূর্ব পশ্চিম বরাবর একটি মহাসড়ক নির্মাণ করে সেই সড়কের উপর শত শত সেনাকে পাহারায় বসিয়েছিল যাতে দক্ষিণে বিতাড়িত হওয়া গাজাবাসী উত্তর দিকে যেতে না পারে। এই মহাসড়কের নাম দেওয়া হয়েছিল নেজারিম করিডোর। এখানে গত 15 মাসে বহু নিরীহ বেসামরিক ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে, কিন্তু গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুসারে শনিবার 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার পর নেজারিম থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে তেল আবিব। হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যে দখলদার বাহিনী ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে তা আরেকবার প্রমাণিত হল। এর মাধ্যমে ইহুদিবাদী প্রধানমন্ত্রী গাজায় বিজয়ী হওয়ার যে মিথ্যা দাবি করেছিলেন তার স্বরূপও উন্মোচিত হল।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +9899 37 94 24 41 নাম্বারটি আবারও বলছি, +9899 37 94 24 41 আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ সোমবার জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকাল 10:30 রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বৈঠকে 3টি শহীদ পরিবারের সদস্য এবং 3 জন যোদ্ধা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। এদিকে বাংলাদেশে গত 24 ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘণ্টায় 343 জন এবং অন্যান্য মামলা ও অভিযানে 1178 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে শুক্রবার আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 8 ফেব্রুয়ারি প্রথম দিনেই গাজীপুরে 40 জন সহ সারাদেশে যৌথ বাহিনীর 87 অভিযানে গ্রেফতার করা হয়েছে 1308 জনকে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আরও কঠোর ভারতের কলকাতা হাইকোর্ট। পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তা ভাঙা হবে। আগামী 10 মার্চ পর্যন্ত ডেডলাইনও বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা পুরসভার বড়তিনের নারকেলডাঙ্গা থানা এলাকার 5তলা একটি বাড়িকে বেআইনি বলে রিপোর্ট দেয় পুরসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই বাড়িটি ভাঙার নির্দেশ দেন, তবে তা সত্ত্বেও কাজ না হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি। সোমবারের শুনানিতে বিচারপতির প্রশ্ন, পুলিশ কি করছে? পুরসভা নিজেই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেটা প্রয়োগ করার দায়িত্ব তাদের। তিনি আরও বলেন, পুরসভা রিপোর্ট দেওয়ার পরও আদালতের নির্দেশ পালন করতে তারা ব্যর্থ। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 নারী শহীদ হয়েছেন। তাদের 1 জন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের উপর এলোপাথাড়ি গুলি চালায় দখলদার বাহিনী। গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে সন্দোস জামাল মোহাম্মদ সালাবি নামের এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। 23 বছর বয়সী সালাবি ও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাহাফ ফুয়াদ আবদুল্লাহ আল আশকার নামের 21 বছর বয়সী আরেক নারী ইসরায়েলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হয়েছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে বিভিন্ন মুসলিম দেশসহ নানা দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সোহেল আহমেদ।
ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে বিভিন্ন মুসলিম দেশসহ নানা দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আরাকচি গাজার ফিলিস্তিনি জনগণকে তাদের দেশের বাইরে অন্য কোথাও স্থানান্তরের মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র সম্পর্কে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহার সঙ্গে কথা বলেছেন শনিবার সন্ধ্যায়। তিনি এই সংলাপে গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে এক বড় অপরাধ এবং জাতিগত নির্মূল অভিযানের সমতুল্য বলে মন্তব্য করেন। এ ধরনের পদক্ষেপ পশ্চিম এশিয়া এবং গোটা বিশ্বের শান্তি আর নিরাপত্তার জন্য বিপজ্জনক নানা পরিণতি বয়ে আনবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। আরাকচি এ বিষয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক অনুষ্ঠানের এবং ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর ও জোরালো সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। এই সংলাপে ওআইসির মহাসচিব গাজার জনগণকে জোর করে অন্যত্র পাঠানো ষড়যন্ত্রকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং প্রত্যাখ্যাত বলে মন্তব্য করেন এবং ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান। আরাকচি একই ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও টেলিফোন সংলাপে গাজার জনগণকে জোর করে অন্যত্র পাঠানোর বিরুদ্ধে নানা দেশের সুদৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেছেন এবং এই ষড়যন্ত্রকে ফিলিস্তিনি গণহত্যা অব্যাহত রাখার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। তিনি এই সংলাপে এই ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও জোরালো সিদ্ধান্ত নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি এ সময় ফিলিস্তিনি জনগণের প্রতি সব মুসলিম দেশের সাহায্য অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই বিষয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তিনি দখলদারিত্বের বিরুদ্ধে এবং জাতিগত নির্মূল অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরোধের বিষয়ে পাকিস্তানের জনগণ ও সরকারের সহায়তার প্রশংসা করেন। গাজার জনগণকে জোর করে অন্যত্র স্থানান্তরের উপনিবেশবাদী ষড়যন্ত্রে মোকাবেলায় মুসলিম দেশগুলোর জোরালো পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এই সংলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জাতির ভাগ্য নির্ধারণ এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে সহায়তা করাকে মুসলিম দেশগুলোর এবং বিশ্ব সমাজের দায়িত্ব বলে মন্তব্য করেন। তিনি ফিলিস্তিনি জাতির ভূখণ্ড দখলের পরিকল্পনার নিন্দা জানান এবং এটিকে পরিত্যাজ্য বলে বর্ণনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই বিষয়ে মিশর ও তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন টেলিফোনে। তারা সবাই ফিলিস্তিনি জাতির ভূখণ্ড দখলের পরিকল্পনার নিন্দা জানান এবং এটিকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন। তারা বলেন যে পশ্চিম তীর এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 4 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দেয়া এক সাক্ষাতে গাজার অধিবাসীদেরকে সেখান থেকে আশেপাশের আরব দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার এবং সেখানে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার ইচ্ছার কথা ঘোষণা করেন। তার এই ঘোষণার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় শুরু হয়েছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn,
ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানে আজ ইসলামী বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন লাখো কোটি মানুষ। নেতানিয়াহুর প্রতীকী ফাঁসি দিলেন বিক্ষোভকারীরা। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিজাতীয়দের সামনে মাথা নত করবে না ইরানি জাতি, সর্বোচ্চ নেতার নির্দেশনায় নস্যাৎ করা হবে সব ষড়যন্ত্র। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন, দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। নুরশামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই নারী শহীদ। এবারে আরও কিছু খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও সুযোগ দিতে পারেন। তিনি দম্ভের সুরে বলেন, আমি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর সম্ভব আমরাই পুনর্গঠন করব। কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দিতে পারি। আমাদের আশীর্বাদে অন্যরাও এটা করতে পারে, কিন্তু আমরা এটির মালিকানা দখল নিতে এবং হামাস যেন ফিরতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের সুপার বোল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউ অরলিয়ান্সে যাওয়ার পথে রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এমন দম্ভোক্তি করেন। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন ইরানি গল্পের পরবর্তী ধারাবাহিক। গত আসরে আমরা গল্প অসমাপ্ত রেখেই ইতি টেনেছিলাম। বলেছিলাম, বাদশাহ যাতে নিজেই সরহারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারে তার উপায় খুঁজতে শাহের আশেপাশের লোকেরা মিটিং করল কিভাবে কি করা যায়, কিন্তু কোনো উপায় বের করতে পারল না। হঠাৎ নেকড়ে চিৎকার দিয়ে উঠে বলল, গোস্ত গোস্ত, হ্যাঁ গোস্তই পারে এর সমাধান। কি সেই সমাধান?
কি হতে পারে, কি হতে পারে? একে অপরের দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে নেকড়ের দিকে উদ্গ্রীব হয়ে তাকাল। তাদের তাকানো দেখে নেকড়ে যেন খুশি হয়ে গেল। নেকড়ে বোঝাল, সারহার তো প্রতিদিন সকালে সিংহের নাস্তার জন্য কিছু গোস্ত রেখে আসে রান্নাঘরে, তাই না? ওই মাংস খেয়ে সিংহ ভীষণ মজা পায়। ওই মাংসকেই ষড়যন্ত্রের কাজে লাগানো যেতে পারে বলে নেকড়ে জানাল। কিন্তু কিভাবে? নেকড়ে বলল, কাল সকালে নাস্তার জন্য রান্নাঘরে রেখে আসা মাংস চুরি করে সারহারের ঘরে রেখে আসা হবে। সিদ্ধান্ত মোতাবেক তাই করা হল এবং সারহার যে মাংস রেখে এসেছিল রান্নাঘরে, কুক সেই মাংস না পাকিয়ে দিল নেকড়ের হাতে, কেননা রন্ধনকারীও ষড়যন্ত্রকারীদের দলভুক্ত ছিল। এরপর কি হল শুনব খানিক পরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
সারহার চলে যাবার পর কুক মাংসগুলোকে সিংহের সামনে খেতে না দিয়ে নেকড়ের হাতে দিল, যাতে সে এবং তার বন্ধুরা ওই মাংসগুলো সারহারের কক্ষে নিয়ে যেতে পারে এবং তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। অপরদিকে সিংহ তো নাস্তা করার জন্য অপেক্ষা করছিল। সে যখন দেখল যে নাস্তার কোনো খবর নেই, একজনকে পাঠালো ঘটনাটা কি জানার জন্য। খিদে সহ্য হচ্ছিল না তার। কুক সিংহের পাঠানো লোকটাকে জানালো গোশতের কোনো খবর নেই আর সারহার আজ কোনো গোশতই রান্নাঘরে এনে দেয়নি। এই কথা শুনে সিংহ ভীষণ অবাক হয়ে গেল। নেকড়ে সিংহের কাছে এসে বলল, যদি রাগ না করেন তাহলে আমি যা শুনেছি, আমার যত কষ্টই হোক না কেন, আপনাকে সেসব জানাতে চাই।
সিংহ বলল, কি হয়েছে বলো। নেকড়ে তখন বলল, আমাকে একটা খারাপ খবর দেয়া হয়েছে, কিন্তু আমি নিরুপায়, আপনাকে না জানিয়ে তো পারছি না। সারহার আজ রান্নাঘরে কোনো মাংস জমা দেয়নি, সে উল্টো তার নিজের ঘরে মাংসগুলো নিয়ে গেছে। সিংহ তো অবাক, সঙ্গে সঙ্গে বলল, হে বলো কি, কিন্তু কেন? নেকড়ে বলল, আমিও আপনার মতোই আশ্চর্য হয়েছি, তবে আমার মনে হয় বিষয়টি একটু তদন্ত করে দেখলে ভালো হয়। আমরা বরং কাউকে ওর রুমে পাঠাই, সে রুম তল্লাশি করে এসে আমাদের জানাক আসলে সত্যিটা কি। তার রুমে যদি সত্যিই মাংস খুঁজে পাওয়া যায় তাহলে তার ওই খেয়ানতের বিষয়টা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। সিংহ একথা শুনে বলল, যদি সত্যি ওর খেয়ানত প্রমাণ হয় তাহলে আমি তা সহ্য করতে পারবো না, যেই হোক না কেন। এর পরের কাহিনী শুনব মিউজিক বিরতির পর, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম সিংহ নেকড়ের কান কথায় ফুঁসে উঠেছে। এরই মধ্যে নেকড়ে আরও বলতে লাগল, তার মানে সারহারের ব্যাপারে অনেক কথাই শুনেছি কিন্তু কানে তুলিনি কখনো। সিংহ বলল, ঠিকই বলেছ। এই বলেই সিংহ দুজনকে পাঠিয়ে দিল সারহারের কাছে। কিছুক্ষণ পর সারহার সিংহের ঘরে ঢুকে সালাম করল। সে তো কিছুই জানত না। সবিনয়ে বলল, মহারাজ কি আমাকে তলব করেছেন? যে কোনো আদেশ করতে পারেন, আমি আপনার খেদমতে আছি। সিংহ তো ভীষণ রেগে মেগেছিল, কিন্তু চেষ্টা করল রাগ প্রদর্শন না করতে। তাই প্রশান্তভাবে বলল, আমার জন্য আজ সকালে নাস্তা আসেনি, গোশত কি করেছো তুমি?
সারহার বলল, গোশত তো রান্নাঘরে নিয়ে কুকের হাতে দিয়েছি। সিংহ বলল, কুককে দ্রুত ডেকে নিয়ে আসো এখানে। সেই দুই পেয়াদা দ্রুত গেল এবং কুককে সঙ্গে নিয়ে সিংহের কক্ষে ঢুকল। সিংহ জিজ্ঞেস করল, সারহার কি আজ সকালে তোমার জন্য গোশত নিয়ে এসেছিল? কুক বলল, না হুজুর, কোনো গোশতই তো আনেনি। সারহার অবাক হয়ে বলল, কিন্তু হুজুর, আমি নিজ হাতে তার হাতে মাংস পৌঁছে দিয়েছি, ও মিথ্যে বলছে। এতক্ষণ পর্যন্ত নেকড়ে চুপচাপ পড়েছিল। এবার মুখ খুলে তাদের কথার মাঝেই বলল, আমার মনে হয় কাউকে পাঠিয়ে সারহারের রুমটা চেক করলেই ভালো হয়। সারহার বলল, আপনি যেটা ভালো মনে করেন জনাব। কি হলো তারপর শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন আশা করি।
ওই দুই পেয়াদা গেল সারহারের কক্ষে। তার রুমটা খুব ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখল এবং কিছুক্ষণ পর তারা বড় একটি গোশতের টুকরো নিয়ে সিংহের দরবারে হাজির হয়ে বলল, জনাব বনরাজ সিংহ, গোশতের এই টুকরোটি সারহারের কক্ষে পেয়েছি। সিংহের চেহারা লাল হয়ে গেল, ভীষণ রেগে গেল সিংহ। চিৎকার করে বলে উঠল, এক্ষুনি তাকে কারাগারে বন্দি করো, পরে তার অপরাধের ব্যাপারে সিদ্ধান্ত নেব। সারহার বলল, কিন্তু হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। সিংহ বললেন, চুপ, একদম চুপ। পেয়াদাদের বললেন, ওকে নিয়ে যাও। পেয়াদারা বেচারা সারহারকে কারাগারে নিয়ে গেল। তাকে নিয়ে যাওয়ার পর নেকড়ে ভাবল এটাই মোক্ষম সময়।
সিংহের কাছে গিয়ে বলল, আমি এবং আমার বন্ধু আগে থেকেই জানতাম এবং বিশ্বাস করতাম যে ওই সারহার একটা নিমক হারাম খেয়ানতকারী, কিন্তু আপনাকে বলতে ভয় হচ্ছিল, তাই ভাবছিলাম আপনি নিজে থেকেই বিশ্বাস করুন। আর কোনোভাবেই ক্ষমা করা কিন্তু ঠিক হবে না। আপনি চুপ করে থাকলে সবাই ভাববে যে কেউই খেয়ানত করার অধিকার রাখে এবং শাস্তির ভয় আর কারোরই থাকবে না। এসব কথা শুনে সিংহ কি করল? সে কি সারহারকে বন্দি করেই রাখল, নাকি তাকে মেরে ফেলার আদেশ দিল? সেই কাহিনী শুনব পরবর্তী আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
আলোকোজ্জ্বল দশ প্রভাত। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বিজয়বার্ষিকী উপলক্ষে সেই মহাবিপ্লবের ৪০ বছরের দুর্বার অগ্রযাত্রার রহস্য শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লব আজ তার ৪০ বছর পূর্তির উৎসব পালন করছে। কিভাবে এই আধুনিক যুগেও একজন ধর্মীয় নেতার নেতৃত্বে ইসলামী গণশাসন ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হল, তা আজও এক গভীর বিস্ময় এবং বাস্তব হলেও তা যেন এক মহা অলৌকিক রূপরেখার কাহিনীর মতোই অবিশ্বাস্য। হাজার বছরের শ্রেষ্ঠ এই বিপ্লব সফল হয়েছিল যেসব কারণে, সেসব কারণেই এই বিপ্লবের অদম্য অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং তার ৪০ বছরের মাইল ফলক অতিক্রম করে ইসলামী বিশ্ব সভ্যতা গড়ার অভিমুখে এগিয়ে চলছে দুর্বার গতিতে। না, ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই রূপকথার হ্যামিলনের বাঁশিওয়ালার মতো জাদুকর ছিলেন না। তাই তার জাদুর বাঁশিতে মন্ত্রমুগ্ধ হয়ে একটি জাতির আপামর জনতা শহীদি ঈদগাহে লাখ লাখ জীবনকে কুরবানি দিয়ে আজও নানা ধরনের ত্যাগ ও কুরবানি অব্যাহত রেখেছে, এমনটা মনে করা হবে মস্ত বড় ভুল।
ইসলামী বিপ্লবকে সফল করতে বীর ইরানি জাতি লক্ষাধিক প্রাণ কুরবানি দিয়েছে। এছাড়াও এই পবিত্র দেশ ও ইসলামী রাষ্ট্র রক্ষার পবিত্র যুদ্ধেও কুরবানি দিয়েছে লাখ লাখ জীবন। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ও নবীন আত্মীর পবিত্র মাজার রক্ষার সংগ্রামেও ইসলামী ইরান কোরবানি দিয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ। ইরানের ইসলামী বিপ্লবের সুবাদে শাহাদাতের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতেও। আসলে ইরানের ইসলামী বিপ্লবের মহা অলৌকিকতা তুল্য সাফল্যগুলোর মূল রহস্য হল আত্মত্যাগ ও শাহাদাতের সংস্কৃতি তথা তরবারির উপর রক্তের এবং বস্তুবাদের উপর আধ্যাত্মিকতার বিজয়ের মহান আদর্শ। মহান আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ খোদাই ধর্ম ইসলামের এই মহান আদর্শের মহানায়ক হলেন মহানবীর নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম, এবং স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র ইসলামী আদর্শ ও মূল্যবোধগুলোর মহাস্থপতি। আর হযরত ইমাম হুসাইন সহ মহানবীর পবিত্র আহলে বাইত হলেন শাহাদাতের সংস্কৃতি ও অন্য সব ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য রক্ষার অনন্য সংরক্ষক।
অন্য কথায়, ইরানের ইসলামী বিপ্লব প্রায় 1400 বছর ধরে চলে আসা খাঁটি মুহাম্মদী ইসলামের ধারায় সূচিত সংগ্রামগুলোরই অনন্য ধারাবাহিকতার ফসল। আর যে বিপ্লবের ভিত্তিগুলো যত বেশি মজবুত, সেই বিপ্লবের স্থায়িত্ব হয় তত বেশি। আল্লাহু আকবর ও লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিক আদর্শের পুনরুজ্জীবন যে বিপ্লবের লক্ষ্য, সেই বিপ্লব মাত্র 40 বছরেই বুড়িয়ে যায় না, ঝিমিয়ে পড়ে না, বরং 40 বছর তার প্রাণবন্ত যৌবনের সূচনা মাত্র। তাই ইরানের ইসলামী বিপ্লবের উপর পাশ্চাত্যের আরোপিত নানা নিষেধাজ্ঞা ও অবরোধ শাস্তি না হয়ে হয়েছে শাপেবর বা আশীর্বাদ।
ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ও এর শীর্ষস্থানীয় নেতারা খাঁটি ইসলামী সভ্যতারই সৃষ্ট সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক উত্তরাধিকারের ফসল। ফলে ইসলামী বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ খোমেনির সন্তানরা ও ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বা শীর্ষস্থানীয় অন্য নেতাদের সন্তান বা আত্মীয় স্বজন পরিবার তন্ত্র প্রতিষ্ঠা করেননি ও রাষ্ট্রীয় বিশেষ কোনো সুবিধা বা পদ দখল করেননি। রাষ্ট্রীয় বড় পদে তাদের দুই একজন আত্মীয়কে দেখা গেল, তাতে তাদের নিয়োগ ঘটেছে যোগ্যতার কারণে, আত্মীয়তার কারণে নয়। ইরানের ইসলামী রাষ্ট্র ও সংবিধান কোনো চাপিয়ে দেওয়া বিষয় ছিল না। এক্ষেত্রে জনগণের অনুমোদনের জন্য অনুষ্ঠিত হয়েছিল গণভোট। ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের মাধ্যমে নির্বাচিত হন। ইসলামী ইরানে প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়েছে গণপ্রতিনিধি বেছে নেওয়ার নির্বাচন। জাতীয় সংসদ, বিশেষজ্ঞ পরিষদ, পৌরসভা ও নগরসভা সদস্য বা প্রতিনিধি বেছে নেওয়ার জন্য অনুষ্ঠিত হয় এসব নির্বাচন।
অন্যদিকে মুসলিম বিশ্বের উপর চেপে বসা তাগুতি সরকারগুলো ইয়াজিদি স্বৈরতান্ত্রিক শাসন ও পশ্চিমা বস্তুবাদী খোদা বিমুখ শিক্ষা ও খোদাদ্রোহী মতাদর্শেরই ফসল। তাই দেখা যায় পশ্চিম এশিয়া সহ বিশ্বের নানা অঞ্চলে শাহের মতো স্বৈরতান্ত্রিক সরকার ও রাজাবাদশারা আজও জনগণের সম্পদ নিয়ে ভোগবিলাস, আত্মসাত ও বিজাতীয় ফেরাউনি মতাদর্শের সেবায় নিয়োজিত এবং সীমার ও ইয়াজিদদের মতোই নৃশংসভাবে হত্যা করছে ন্যায়পরায়ণ আলেম ও নিরপরাধ প্রতিবাদী জনগণকে। বিশ্বের নানা অঞ্চলের, বিশেষ করে পশ্চিম এশিয়ার রাজতান্ত্রিক ও গণবিরোধী সরকারগুলো মার্কিন সাম্রাজ্যবাদী সরকারগুলোর সেবাদাস হওয়ায় এসব দেশে গণতন্ত্র, মানবাধিকার, নারী অধিকার ও বাকস্বাধীনতার অস্তিত্ব না থাকা সত্ত্বেও তারা পাচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ও সামরিক সহায়তা। এই সব দেশের সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের অস্ত্র বিক্রি ও লুটপাটের মাধ্যম হিসেবেই কাজ করে যাচ্ছে। তাই দেখা যায় ট্রাম্পের মতো মার্কিন শাসক বলছেন, মার্কিন সহায়তা ছাড়া সৌদি সরকার
কয়েক ঘন্টার বেশি টিকে থাকতে পারবে না, এবং এই সরকার হলো আমাদের জন্য দুধ দেওয়া গাভি। অথচ ইসলামী ইরান টিকে আছে ইসলাম, স্বাধীনতা ও জনগণের জাতীয় ঐক্যের সম্মিলিত শক্তির উপর নির্ভর করে।
ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের কাছে উপস্থাপন করেছে প্রকৃত ও সংগ্রামী ইসলামের এবং ইসলামী রাষ্ট্রের যুগোপযোগী মডেল। অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় কিংবা প্রত্যক্ষ পরোক্ষ মদদে বিশ্ব ইসলামের ও কথিত ইসলামী রাষ্ট্রের ভিন্ন মডেলও দেখা যায়। এসব মডেলের ইসলামী রাষ্ট্রের নেতারা হয় খুব বর্বর বা ধর্মান্ধ ও নৃশংস আচরণে অভ্যস্ত এবং ইসলামের প্রধান শত্রুদের ব্যাপারে আপোষকামী কিংবা প্রকাশ্যে বর্বর, ধর্মান্ধ ও নৃশংস না হলেও তাদের কথিত ইসলামী আচরণ বাস্তবে ধর্মনিরপেক্ষ শাসকদের মতোই ইসলামী মূল্যবোধ বর্জিত ও ইসলামী শত্রুদের সেবাতেই নিয়োজিত। এইসব মডেল তৈরি করা হয়েছে খাঁটি ও সংগ্রামী ইসলাম এবং খাঁটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কোণঠাসা করার লক্ষ্যেই। মরহুম ইমাম খোমেনি সার্বিকভাবে এই ইসলামের নাম দিয়েছিলেন মার্কিন ইসলাম। এইসব কথিত ইসলামী রাষ্ট্রের নেতারা তাই মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী সরকারগুলো ও দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাস্তবে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, যদিও মুখে মুখে মাঝে মধ্যে এইসব জালিম শক্তির বিরুদ্ধেও কথা বলেন।
তাই মুনাফিকি চরিত্রের এইসব মুসলিম শাসক কিংবা ইয়াজিদ ও শিমারদের মতো মুসলিম নামধারী শাসক কিংবা ধর্মান্ধ খারেজিদের নতুন সংস্করণ তাকফিরি ওয়াহাবিদের ইসলামী মডেলের সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবের রয়েছে আসমান জমিন ব্যবধান। ইরানের ইসলামী বিপ্লব ও রাষ্ট্র পাশ্চাত্যের কথিত উদার নৈতিকতা, মুনাফিকি গণতন্ত্র এবং শ্রেণী সংঘাতের উস্কানিদাতা সমাজতন্ত্রের কোন উপাদান গ্রহণ না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের আলোকেই চলার চেষ্টা করছে বলে এর মধ্যে নেই জালিমের সঙ্গে হেকমতের নামে আপোষ করার বা তাদের সহযোগী হওয়ার সুবিধাবাদী নীতি কিংবা ধর্মান্ধ খারেজিবাদের সহযোগী হওয়ার দুর্বলতা। জ্ঞান মুমিন ও মুসলমানের হারানো সম্পদ, এই নীতির আলোকে ইসলামী ইরান জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় অসাধারণ গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও। অর্থনৈতিক, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়নেও ইরানের ইসলামী রাষ্ট্রের বিপ্লবী নীতিমালা অনেক অসাধ্য সাধন ও অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
ইসলামী ইরানে নারীর সার্বিক উন্নয়ন বিশ্ববাসীকে বিস্মিত করে চলেছে। ইরানি চলচ্চিত্র আজ বিশ্বের শীর্ষস্থানীয় শৈল্পিক ধারা ও সুস্থ বিনোদনের অনন্য জনপ্রিয় মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। কৃত্রিম উপগ্রহ ও মহাশূন্য গবেষণা, পরমাণু প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, ক্লোনিং, স্টেম সেল বা মৌলিক কোষ বিষয়ক গবেষণা এবং চিকিৎসা ও কৃষি খাতের নানা দিকে ইসলাম ইরানের অনন্য সাফল্য জ্ঞানবিজ্ঞানের এসব শাখায় পশ্চিমা বিশ্বের কর্তৃত্বকে ম্লান করে দিচ্ছে। বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদনে ইরানের অবস্থান এখন 189টি দেশের মধ্যে 60তম, যা তুরস্ক, চীন ও ভারতের উপরে। ইরানের প্রভাবের পরিধি বাড়ছে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন পর্যন্ত। তাই ইরানের প্রতি সাম্রাজ্যবাদী ইহুদিবাদী মহলের ঈর্ষা ও শত্রুতা ক্রমেই বাড়ছে।
ইসলামী ইরানে বাক স্বাধীনতা ও নেতৃবৃন্দের জবাবদিহিতার ব্যবস্থাও বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের সামনেই তার যেমন কঠোর সমালোচনা করতে পারেন, তা বিশ্বের খুব কম দেশেই ঘটা সম্ভব। ইরানের সংসদে মন্ত্রী ও প্রেসিডেন্টকে উপস্থিত হতে হয় নানা বিষয়ে জবাবদিহিতার জন্য। কোনো সমস্যার বিষয়ে উপযুক্ত বা বিশ্বাসযোগ্য কৈফিয়ত দিতে না পারলে মন্ত্রী বা প্রেসিডেন্ট ক্ষমতা ও পদ হারাতে পারেন সংসদ সদস্যদের অনাস্থা ভোটে। অবশ্য ইরানি সংসদে আস্থা ভোট না পেলে মন্ত্রিসভার সদস্যই হতে পারেন না কেউ। ইরানে জুমা নামাজের ইমামরাও প্রকাশ্যে রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমালোচনা করতে দ্বিধাবোধ করেন না। ইরানের জনগণের নির্বাচিত বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাকেও অযোগ্য মনে করলে তাকে পদচ্যুত করতে পারেন।
ইরানের ইসলামী বিপ্লব খাঁটি মুহাম্মদী ইসলামের কার্যকারিতা তুলে ধরতে সক্ষম হয়েছে। পশ্চিমা মতাদর্শগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলাম যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ জীবনের সব ক্ষেত্রে সংকট ও অচলাবস্থা দূর করতে পারে তা তুলে ধরেছে ইরানের ইসলামী বিপ্লব। ওয়ালিয়ে ফাকি বা সর্বোচ্চ ইসলামী আইনবিদের নেতৃত্বে ধর্মভিত্তিক জনশাসন ব্যবস্থার যে মডেল ইসলামী ইরান উপহার দিয়েছে তা ইরানের ইসলামী বিপ্লবের শক্তিমত্তা ও দৃঢ়তাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের ইসলামী শাসন ব্যবস্থার 40 বছরের নানা সাফল্যের রহস্য সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব একেএম আনোয়ারুল কবির বলেছেন,
এই বিপ্লবের সফলতার দিকগুলো যদি আমরা উল্লেখ করতে চাই, একটা দিক আছে যেগুলো হচ্ছে তার শিল্প, টেকনোলজি এবং অন্যান্য জিনিসগুলোতে তার উন্নতি করেছে। এটা হচ্ছে তাদের স্বনির্ভরতার একটা প্রমাণ যে তারা বিশ্বের পূর্ব এবং পাশ্চাত্যের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার বলয় থেকে বেরিয়ে এসে তৃতীয় একটা ধারা সৃষ্টি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছে এবং তাদের কারো উপর নির্ভর না করে দীর্ঘদিন একটা বিপ্লবকে টিকিয়ে রেখেছে। এটা নিঃসন্দেহে একটা গত শতাব্দীর শেষ থেকে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যে স্বাধীনতাকামী এবং মুক্তিকামী যে আন্দোলনগুলো হয়েছে সেগুলোর একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত তারা স্থাপন করতে পেরেছে। পার্থিব এবং বৈষয়িক যে সাফল্য তারা অর্জন করেছে, তাদের উন্নতি এবং ডেভেলপমেন্টের যে দিকগুলোতে তারা অগ্রসর হয়েছে, তার চেয়েও যে দিকটা সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে তারা, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে একটা গণতন্ত্রের যে ধারাটা চলে আসছিল দীর্ঘদিন ধরে, যেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসির অবয়বে সারা পৃথিবীতে প্রাধান্য পেয়েছিল, তার বিপরীতে তারা একটা নতুন ধারা সৃষ্টি হিসেবে ইসলামের সঙ্গে গণতন্ত্রের একটা সমন্বয় এটা তারা করতে সক্ষম হয়েছে। এবং এই মডেলটা সারা পৃথিবীর জন্য একটা নতুন মডেলকে, যে একদিকে হচ্ছে ইসলামী শাসন যেখানে রয়েছে তার সাথে সাথে জনগণের পূর্ণ সমর্থন এই একটা বিপ্লবের পক্ষে রয়েছে এবং একটা জনসমর্থন নিয়ে তারা ক্ষমতায় এসছে, এটা শুধুমাত্র বৈষয়িক এবং পার্থিব সাফল্য অর্জনের চেষ্টায় নয়, বরং তারা নৈতিক এবং মানবিক যে দিকগুলো রয়েছে সারা পৃথিবীতে, যেটা এখন সবচেয়ে আমরা অবক্ষয় লক্ষ্য করছি, সেই দিকটাকেও তারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে এবং বিশ্বের স্বাধীনতাকামী এবং মুক্তিকামী যে আন্দোলনগুলো রয়েছে, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষরা যে রয়েছে, তাদের কণ্ঠ হিসেবে এই বিপ্লবটা আবির্ভূত হয়েছে এবং তাদেরকে উজ্জীবিত করেছে। আমার মনে হয় যে এটাই হচ্ছে বিপ্লবের সবচেয়ে বড় সফলতা, যে অন্যদেরকেও তারা এই ধারার সাথে সংযুক্ত করতে পেরেছে এবং পাশ্চাত্যের যে শক্তিশালী বলয় যারা সারা পৃথিবীতে আধিপত্য এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং স্বকীয় ভাবে তারা একটা নতুন ভাবে সবাই যাতে চিন্তা করতে পারে এই চেতনাটা তারা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছে।
মরহুম ইমাম খোমেনির পর ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই দূরদর্শী ও বিচক্ষণ পরিচালনার মাধ্যমে ইসলামী বিপ্লবকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়েছেন। তিনি রাজনীতি, প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক অর্থনীতির ক্ষেত্রে জাতিকে শক্তিশালী করার নীতি অনুসরণ করে বিজাতীয় শক্তিগুলোর নানা ষড়যন্ত্রকে বানচাল করেছেন। তিনি ইসলামের বিপ্লবী মূল্যবোধগুলোকেও জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব দিয়ে চলেছেন, আর এভাবে খামেনেই হয়ে উঠেছেন দ্বিতীয় খোমেনি এবং ইসলামী ইরানের শত্রুরা হয়ে পড়েছে হতাশ।
গ গত 40 বছর ধরে 22শে বাহমান তথা 11 ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় বেশিরভাগ ইরানের অংশগ্রহণ তথা কয়েক কোটি মানুষের শোভাযাত্রা এবং প্রতিবছর এই শোভাযাত্রায় ইরানিদের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধির কারণও হল এটা যে এ বিপ্লবের নীতি ও স্লোগান জনগণের তথা মানবীয় প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ, আর তাই এই বিপ্লবের নীতি ও স্লোগান স্থায়ী হচ্ছে এবং আগের চেয়েও বেশি জনপ্রিয় হচ্ছে। তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের 4 দশকের সাফল্য সংক্রান্ত আজকের বিশেষ আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
مشرق جان خورشید تو سر با شوق تو دل در سینه بلرز ¶¶